عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون إن لكم كتاب فيه تدرسون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম সাল্লি আলাইহি ওয়া আল্লাহু বারিক আলাইহি। আজকে সূরাতুল কালামের তৃতীয় পর্ব, ইনশাআল্লাহ তাআলা আজকে এই সূরার তাফসীর শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন মুত্তাকিনদের কথা উল্লেখ করছেন, যারা আল্লাহ ভীরু। মুত্তাকি মানে যারা বেঁচে থাকে। কি থেকে বেঁচে থাকে? গোনার কাজ থেকে বেঁচে থাকে বা জাহান্নামে যাওয়ার কাজ থেকে বেঁচে থাকে। অর্থাৎ জাহান্নামে যাওয়ার কাজ হচ্ছে ফরজ ওয়াজিব আদায় না করা, অথবা হারাম নাজায়েজ কাজ করা। হারাম নাজায়েজ কাজ করে না, আর ফরজ ওয়াজিবে কোন রকমের গাফিলতি করে না মুত্তাকি তারা। তো আল্লাহ ফাক রব্বুল আলামিন মুত্তাকিনদের সম্পর্কে আল্লাহ ভীরু, ওর অর্থ আমাদের দেশে প্রসিদ্ধ সংযত, মানে যারা নিজেকে সংযত রাখে হারাম নাজায়েজ থেকে, ফরজ ওয়াজিব ছাড়া থেকে। নিশ্চয়ই লিল মুত্তাকিন, সংযতদের জন্য, পরহেজগারদের জন্য, ইন্দা রব্বিহিম তাদের রবের নিকট, জান্নাতিন নাঈম নিয়ামতের জান্নাত রয়েছে, নিয়ামতপূর্ণ জান্নাত রয়েছে। নিয়ামত থেকে নাঈম, আর জান্নাতের একটি নামও জান্নাতিন নাঈম, যেমন জান্নাতুল ফিরদৌস, ওইরকম একটি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুন নাঈম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুসলিম কখনো অপরাধীর মতো হইতে পারে না। কারণ মক্কার মুশরিকরা বলতো যে আমরা ভালো কাজ করছি, যদি তোমরা জান্নাত পাও তো আমরা পাবো, তোমরা যদি জান্নাত পাও তো আমরা পাবো, তোমরা যদি ভালো কাজ করো তো আমরা ভালো কাজ করছি। এই শুধু সেই যুগের সাথে সীমিত না, আজকে নাস্তিকরাও বলে, আরে তোমরা নামাজ রোজা করে যদি ভালো কাজ করো তো আমরা তো জনকল্যাণমূলক কাজ করছি, হ্যাঁ আমরা তো জাতির সেবা করছি, আমরা তো দেশপ্রেমী, আমরা দেশের সেবা করছি, এরকম কথা শোনেন না? ফাসেক, ফাজের, পাপিষ্ট, না জীবনে নামাজ পড়ে, জামাত না, জুমা না, মসজিদে দেখা যায় না, সুদ থেকে বেঁচে আছে না, ঘুষ থেকে বেঁচে আছে, তারাও বলে যে আমরাও ভালো কাজ করি। আল্লাহ ফাক রব্বুল আলম তাদের খণ্ডন করছেন, আফানা জালুল মুসলিমিন কাল মুজরিমিন, আমি কি অনুগতদের, মুসলিম মানে আত্মসমর্পণকারী, মুসলিম ইসলাম থেকে মুসলিম, আর ইসলাম মানে আত্মসমর্পণ করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করা, আল্লাহ পাকের বিধান কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের সামনে আত্মসমর্পণ করা, সিন্নত হয়ে মেনে নেওয়া, এর নাম হচ্ছে ইসলাম। আর এটা যারা করে সে মুসলিম। আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে পারে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মুসলিম। যেই ব্যক্তি কলিমার সাক্ষী দেয় এবং তার বাস্তবায়ন করে, কলিমার অর্থকে মেনে নেয়, সে ব্যক্তি মুসলিম। যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে সে মুসলিম, আর যে অবাধ্য করে সে মুসলিম হতে পারে না। মুসলিমের শাব্দিক অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী, অনুগত। আল্লাহ বলছেন আমি কি মুসলিমদেরকে অপরাধীদের মতো করতে পারি? কাল মুজরিমিন, মুজরিম মানে অপরাধী, অপরাধী কাফের, যে আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে। অপরাধী হচ্ছে মুশরিক, যে বহুত্ববাদে বিশ্বাসী, এক আল্লাহর তাওহীদে বিশ্বাসী না হয়ে যারা শিরিক করে থাকে, আকীদা আমলে যাদের শিরক আছে তারাও অপরাধী। অপরাধী হচ্ছে মুনাফেক, যার অন্তরে কপটতা আছে, আল্লাহ বিশ্বাস নেই কিন্তু ভান করে ইসলামের। এইরকমই অপরাধী হচ্ছে বিদাতি, অপরাধী যারা নবী সাল্লামের তরিকায় চলে না। অপরাধী হচ্ছে ফাসেক, যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে, গুনাহে লিপ্ত থাকে, এই সবগুলি হচ্ছে অপরাধী। অপরাধী মানে সামাজিক অপরাধ করলে অপরাধ, এটা আজকালকার নাস্তিকদের কথা, সেকুলারদের কথা, যারা দিনে বিশ্বাসী নাই তাদের কথা। অপরাধী বেনামাজি কোনদিন অপরাধী বলতে শুনেছেন আজকালকার জমানি? হ্যাঁ, মুশরিক কবরে সিজদাকারীকে অপরাধী বলতে শুনেছেন? কিন্তু সবচেয়ে বড় অপরাধী, অপরাধী কে? যে সমাজ বিরোধী কাজ করেছে, দেশ বিরোধী কাজ করেছে, জাতীয়তা বিরোধী কাজ করেছে, অপরাধী এরা। হ্যাঁ অপরাধী, কিন্তু এর চাইতে বড় বড় অপরাধী আছে, মুশরিক বেনামাজি, যারা আল্লাহর হক নষ্ট করে তার সবচেয়ে বড় অপরাধী, তাওহীদ নষ্ট করে। বিদায়তী অপরাধী কোনদিন শুনেছেন? হ্যাঁ, যে বিদায়তী অপরাধী কবরে চাদর চড়লো, ফুল চড়েলো, কবরে খাসি জবাই করতে গেল, অথবা আমরা মিলাদ করে, কোনদিন শুনেছেন যে এরা অপরাধী বলে? এদেরকে না অপরাধী নাই, এরা অপরাধী। সবগুলি অপরাধী মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল বলছেন মুসলিমদের কি অপরাধীদের মতো আমি করব না, কখনো না। মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়ে গেছে, মা লাকুম মানে কি ব্যাপার, বা মা লাকুম মানে কি হয়ে গেছে, কাইফা তাহকুমুন, তোমরা কেমন বিচার বিবেচনা করছো, কেমন ফয়সালা করছো, তাহকুমুন হাকাম ইয়াহকুমুন ফয়সালা করা, কেমন সিদ্ধান্ত পেশ করছো যে মুসলিম আর অপরাধী, মুসলিম কাফের, মুসলিম মুশরিক, আসন্নতের অনুসারী আর বিদাতি, কি করে সমান হইতে পারে, নামাজি বে নামাজি কি করে সমান হইতে পারে, সৎ ও অসৎ কি করে সমান হইতে পারে, হালাল খায় আর হারাম খায় আর কি করে সমান হইতে পারে। আল্লাহ পাক বলছেন মা লাকুম কাইফা তাহকুমুন, কেমন কথা, কাইফা তাহকুমুন, তোমরা কিভাবে তোমরা এইরকম সিদ্ধান্ত পেশ করছো বা এইরকম বিচার করছো। আম লাকুম কিতাবুন ফিহি তাদরুসুন, এই যে তোমরা মন্তব্য করছো যে তোমরা যদি জান্নাত পাও মুসলিম তো আমরাও পাবো, আমলাকুম কিতাবুন, এসব কথা তো নিজে থেকে বলা যায় না। আমলাকুম কিতাবুন, তোমাদের কাছে কি এমন কোন কিতাব আছে, গ্রন্থ আছে, ফিহে তাদরুসুন, যাতে তোমরা এই কথাগুলি পড়ছো যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলেও জান্নাত পাওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় চললেও জান্নাত পাওয়া যায়, আর মানব রচিত বিধান দিয়ে চললেও আমরা যে মক্কার কুরাইশ মুশরিক, আমরা বাপদাদা পূর্বপুরুষের ধর্মের উপর আছি, 360 মূর্তির পূজা করছি, আমরাও জান্নাত পাবো, এর প্রমাণে তোমাদের কাছে কোন গ্রন্থ আছে, দলিল প্রমাণ আছে, আমলাকুম কিতাবুন, অথবা তোমাদের কাছে কোন কিতাব আছে, গ্রন্থ আছে, ফিহে তাদরুসুন, জাতি সব কথা তোমরা পড়ে থাকো, দারাসে আদরসু মানে পড়া, অধ্যয়ন করে থাকো, ইন্না লাকুম ফিহে লামা তাখায়ারুন, কি পড়ে থাকো, যে তোমাদের জন্য তাই আছে যা তোমরা পছন্দ করো, মানে তোমাদের মন মোতাবেক পাবে, তোমরা পছন্দ করো জান্নাত, জান্নাত পেয়ে যাবে, তোমরা পছন্দ করো আয়েশা আরাম, আয়েশা আরাম পেয়ে যাবে মরার পরে, এটা কি তোমাদের হাতে না তোমাদের কোন গ্রন্থে লেখা আছে। আমলাকুম আইমানুন আলাইনা বালেগ, আল্লাহ তিনটি কথা এখানে বলেছেন, কাফেরদেরকে তিনটি কথা বলেছেন, হয় তোমাদের কাছে কোনো গ্রন্থ আছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ লিখে দিয়েছে, জানিয়ে দিয়েছে তোমাদেরকে যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি ঈমান নিয়ে আসো আর না আসো, তোমরা মুসলিম হও আর নাই হও, তোমরা ভালো করো আর মন্দ অপরাধ করো, তোমরা জান্নাত পাবে, আল্লাহকে লিখে দিয়েছেন না লিখে দেননি, একটি কথা বলেছেন। দ্বিতীয় কথা আল্লাহ বলছেন, আল্লাহ কিতাব নাজিল করেনি, কিন্তু আল্লাহ পাক কি কোন এমন তোমাদের সাথে পাকা পোক্তা ওয়াদা করেছেন, কোন মজবুত কোন রকমের প্রতিশ্রুতি আছে আল্লাহ, এই কথাটি আল্লাহ এই আয়াতে বলছেন, আমলাকুম আইমানুন আলাইনা বালিগা, অথবা তোমাদের জন্য সুদূর প্রসারিত কোন শপথ রয়েছে, আল্লাহ শপথ, আল্লাহ শপথ করে বলেছেন, মানে শপথ করে কি বলে, হ্যাঁ কোন পাকা কথা বলে, বলিষ্ঠ কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এরকম প্রতিশ্রুতি দিয়েছেন শপথ করে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, যে ইন্না লাকুম লামা তাহকুমুন, তোমরা তাই পাবে যার তোমরা বিচার বিবেচনা করছো, যে আমরাও জান্নাত পাবো, আমরাও আরাম পাবো, আমরাও সুখ পাবো তোমরা যদি পাও। তারপর আল্লাহ পাক রব্বুল বলছেন যে আচ্ছা যদি এই কথার কেউ দায়িত্ব নেই যে আমাদের কাছে গ্রন্থ আছে তাতে আল্লাহ লিখে দিয়েছেন যে আমরাও জান্নাত পাবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি আর নাই মানি, কোরআনের প্রতি বিশ্বাস করি আর নাই করি, আমরা নামাজ পড়ি আর নাই পড়ি, আমরা জান্নাত পাবো, তাহলে এর দায়িত্ব কে নিচ্ছে, তোমাদের মধ্যে একজন উঠে বলুক দেখি, অথবা আল্লাহ যদি তোমাদের সাথে কোনো অকাট্য প্রতিশ্রুতি করে থাকেন, শপথ করে বলে থাকেন, এই কথার দায়িত্ব কে নিচ্ছে, কে বলবে যে আল্লাহ আমাদের সাথে প্রতিশ্রুতি করেছে, এর প্রমাণ তোমাদের কাছে। আল্লাহ বলছেন সালহম, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদেরকে জিজ্ঞাসা করুন, এই কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করুন, এইরকম অপরাধীদেরকে জিজ্ঞাসা করুন, আইয়হম বিযালিকা যাইম, এর দায়িত্ব কে নিতে প্রস্তুত, কে দায়িত্ব নেবে যে আল্লাহ হয় তাদেরকে গ্রন্থে জানিয়েছেন যে তোমরাও জান্নাতি যেমন মুসলিমরা জান্নাতি, তোমরাও সুখী যেমন যারা মমিন মুসলিম আল্লাহর প্রতি ঈমান রেখেছে, রাসূলের প্রতি ঈমান রেখেছে, পরকালে ঈমান রেখেছে, তারাও যেমন জান্নাতি সুখী, তোমরাও সুখী হবে, অথবা তোমাদের জন্য আল্লাহ প্রতিশ্রুতি করেছেন অকাট্য প্রতিশ্রুতি, কে এই দায়িত্ব নিয়ে বলতে পারে বলো। তৃতীয় কথা আল্লাহ বলছেন আমলাহুম শুরাকা, আল্লাহ লিখেও দেননি কোন গ্রন্থে বা কোন চিঠিতে পত্রে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন প্রতিশ্রুতি করেননি, কিন্তু তোমাদের অনেক দেবতা আছে যেগুলি আল্লাহর শরীক পার্টনার মনে করো,
আর তারা এই ক্ষমতা তাদের হাতে আছে যে তোমাদেরকে জান্নাত দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুমিনাতকে জান্নাত দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জান্নাত দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ধর্মীকে জান্নাত দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সৎকর্মশীল সালেহীন নেক লোক তাদেরকে জান্নাত দেবেন, মুত্তাকীকে জান্নাত দেবেন। আর মুত্তাকিনদের বিপরীত হচ্ছে মুজরিমিন, তোমরা যে অপরাধী কাফের মুশরিক মুনাফিক পাপিষ্ট বিদাতী তোমাদেরকে আল্লাহ জান্নাত দেবেন। এই কথা যদি বলো তাহলে এটা জান্নাত তোমাদের যারা পার্টনার আছে শরীক আছে দিক দিতে পারবে? আল্লাহ জিজ্ঞেস করছেন না তোমাদের দেবী দেবতা কেউ আছে দিতে পারবে, না জিলানি দিতে পারবে, না জিষ্টি দিতে পারবে, না আর কেউ যাদেরকে সেজদা করছো তারা দিতে পারবে, আছে কেউ? আল্লাহ তাই বলছেন আমলাহুম শুরাকা, অথবা এই মুশরিকদের কোনো পার্টনার আছে অংশীদার আছে দেবী দেবতা পূজনীয় উপাস্য, ফালিয়াতু বে শুরাকাহিম, ওই শরীকগুলোকে নিয়ে আসুক আর কথা বলিয়ে দিক আমার সামনে, কেউ এসে বলুক জিলানি বলুক যে আমি আমার মুরিদানকে সব জান্নাত নিয়ে যাবো, চিস্তি এসে বলুক যে আমার মুরিদান আমার তরিকায় যারা চিস্তিয়া তরিকা আছে সাবেরিয়া তরিকা আছে সবকে জান্নাত নিয়ে যাবো বলুক আমার সামনে এসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বলছেন এইরকম যারা দেবী দেবতার পূজা করছে, যারা তৃতীয়বাদী বিশ্বাসী খ্রিস্টান জগৎ তাদেরকে বলো তোমাদের পার্টনার এসে ঈসা আলাইহিস সালাম বলুক মরিয়াম এসে বলুক যে আমরা এদেরকে জান্নাত নিয়ে যাবো, আল্লাহ তুমি মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে আর আমরা এদেরকে জান্নাত নিয়ে যাবো। আমলাহুম শুরাকা, তাদের শরীকরা রয়েছে ফালিয়াতু বিশরাকাহিম, তাদের এই শরীক অংশীদারদেরকে নিয়ে আসুক, ইন কানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়, যদি তারা সত্যবাদী হয় তাহলে সত্যবাদী নয় নিয়ে আসতে পারবে না, তার মানে তারা সত্যবাদী নয়, তারা এর দাবিতে মিথ্যুক। আল্লাহ ফাক রব্বুল আলামিন তারপরে আরেকটি প্রসঙ্গ উল্লেখ করছেন, তা হচ্ছে নামাজি আর বেনামাজিদের প্রসঙ্গ। আল্লাহ পাক কিয়ামতে হাশরের মাঠে বিচার দিবসে নামাজি এবং বেনামাজিতে পার্থক্য করবেন, চিহ্নিত হয়ে যাবে যে কে নামাজি কে বেনামাজি, অথবা নামাজ যদি কেউ পড়ে থাকে আল্লাহ সন্তুষ্টির জন্য পড়েনি মানুষের ভয়ে পড়েছে, কখনো শ্বশুর বাড়ি গেছে শ্বশুরের লজ্জায় ভালো মানুষ পরিষ্কার মানুষ শ্বশুর ভয়ে নামাজ পড়েছে, বাবা খুব আল্লাহওয়ালা মানুষ বাবার ভয়ে নামাজ পড়েছে, কফিল খুব ভালো মানুষ নামাজি লেবারদের ভালোবাসে কর্মচারীদের ভালোবাসে ওদের বেতন বাড়ায় তখন নামাজ শুরু করে দিয়েছে, কফিল যেদিন আছে আগে এসে প্রথম কাতারে হাজির, আর আজকে কফিল নেই মসজিদে আজকে আসেনি বা কোম্পানিতে আসেনি ও নামাজ নেই আউট। মুনাফিক, এরা মুনাফিক যারা লোক দেখানো নামাজ পড়ে মানুষকে খুশি করার জন্য এরা মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যারা লোক দেখানো সালাত আদায় করবে নামাজ পড়বে তারা কি করলো ফাকাদ আশরাকা, শিরিক করলো মুশরিক হয়ে গেল। ওমান তাসাদদাকা ইউরাই, কেউ দান খায়রাত যদি দেখাবার জন্য করে সাদকা করে দেখাবার জন্য, লোকে আমাদের ওয়াজ মাহফিলে যে কালেকশন গুলি হয় না জলসায় বড় বড় পয়সাওয়ালারা যারা নামাজ টামাজ পড়ে না কিন্তু এত হাজার টাকা আমি দান করলাম বাকি সব কিন্তু, আর দেখা গেল দু চার মাস পরে যখন কালেকশন করতে যাওয়া আছে ফাঁকি কিছুই দেবে না। ঠিক তো অভিজ্ঞতা আছে, দীর্ঘদিন আমি মাদ্রাসায় চাকরি করেছি আমার এই ইসলামিক সেন্টারে কাজ করার আগে, তো মাদ্রাসার বাৎসরিক জলসা হয়তো আর প্রায় দেখা যেত যে 200 মন 250 মন ধান উঠে গেছে, আর ধানের সিজনে ধান উঠাতে গিয়ে যারা আমাদের ওই চাঁদা আদায়কারী যারা ওরা গিয়ে পরেশান হয়ে যায় যে দিতে চেয়েছে 10 মন ও 1 মন দেয় না লোক দেখানো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নামাজি এবং বেনামাজিকে যে চিহ্নিত করবেন কিয়ামতের মাঠে কিভাবে তার কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন, সেই দিনকে স্মরণ করো, উজকুর এখানে উজ্জ্ব আছে, তাফসীরকারগণ বলে থাকেন বিশেষভাবে যেখানে ইয়াউমাতে জবার হয়েছে যারা গ্রামার বুঝে উজকুর ইয়াউমা, ওই দিনকে স্মরণ করো যেই দিন কি হবে ইউকশাফান সাকিন, সাক মানে হচ্ছে গোছা, গোছা কোনটাকে বলে পায়ের গোছা কোনটাকে কেউ দেখান তো দেখি পায়ের গোছা, হ্যাঁ পায়ের গোছা হচ্ছে হাঁটু থেকে টাখনার মাঝের অংশটুকু, ঠিক আছে হাঁটু থেকে টাখনার মাঝের অংশটুকু যা আছে গোশত আছে আর হাড্ডি আছে এটা হচ্ছে গোছা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাক মানে পায়ের গোছা খুলবেন, কার কার পায়ের গোছা? আল্লাহ পাক আস্তে করে বলছে কারণ ভয় লাগছে কি জানি আল্লাহর আবার গোছা আছে নাকি, আমরা তো এতদিন জেনে আছি আল্লাহ নিরাকার তোমার গোছা কিসের, সব অস্বীকার অস্বীকার, আল্লাহর চেহারা অস্বীকার, আল্লাহর হাত অস্বীকার, আল্লাহর চোখ অস্বীকার, আল্লাহর গোছা অস্বীকার, সব অস্বীকার। এই বিদাত আমাদের মগজে যেহেতু ঢুকে আছে এই জন্য আস্তে কথা বেরোচ্ছে অনেকের, অনেকেই মানে দ্বিধাগ্রস্ত কি বলবো রে বাপ, কার সাক কার সাক, আল্লাহ পাক ইউকশফ কাশাফা ইউকশফ মানে খুলে দেওয়া, উন্মুক্ত করা। সেই দিনকে স্মরণ করো যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, হ্যাঁ গোছা খুলে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোছা আল্লাহ পাকের মত। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনার চোখ কেমন, আমার চোখ আমার মতো, আমার চোখের মতো মানুষের মতো, আপনি কি বলবেন আমার চোখ বানরের চোখের মতো বলবেন নাকি আমার চোখ হনুমানের চোখের মতো, আমার চোখ কুকুরের চোখের মতো, আমাদের বাড়িতে একটা বকরি আছে বকরির চোখের মতো বলবেন? কখনো বলবেন না। তাহলে আপনিও সৃষ্টি, হনুমান বানরও সৃষ্টি, সৃষ্টি আমার পার্থক্য সৃষ্টি কথা বলতে পারে না, অনেক বুদ্ধি রাখে, অনেক চালাক চতুর, সেসব সৃষ্টি। তারপরে আপনার চোখ বকরি ছাগলের চোখের মতো নয়, বানর আর হনুমানের চোখের মতো নয়, আর চোখ আমার মতো মানুষ মানুষের মতো চোখ রাখে। তাহলে সৃষ্টি সৃষ্টিতে যদি এত পার্থক্য হয় তাহলে সৃষ্টির সাথে কত পার্থক্য, আল্লাহর চোখ আছে আল্লাহর চোখের মতো, কোন চোখের সাথে কোন তুলনা চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোছা আছে ইয়ামায়ুক সাফান সাফের আল্লাহর গোছার মতো, কোন সৃষ্টির সাথে কোন তুলনা চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখমণ্ডল আছে, ফেস আছে, চেহারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো। ওয়ায়াম কাওয়াজু রব্বিকা জলজল ওয়াজহু রব্বিকা মানে কি, আপনার এটাকে কি বলা হয় চেহারা, ওয়াজ আরবিতে ওয়াজ বলা হয়, ওয়াজহু রব্বিকা তোমার রবের ওয়াজ। আর ওয়াজ কি আপনি বলছেন নাই আল্লাহ নিরাকার, যার চেহারা আছে আবার নিরাকার হইতে পারে নাকি? গতকালকে আমাদের এক দাই ভাই এসেছিলেন আবুল আখতার ভাই, তো চরমনাইদের আকিদের একটা আকিদা বয়ান করলেন উনি। কালকে রাত্রে ছোট মজলিস ছিল কিন্তু ওনারা ওই জোবাইলের যে এতে যাবেন, আজকে রাত্রে আসবেন, আপনাদের সুসংবাদ দিচ্ছি, ওনারা আসবেন এবং এখানে আলোচনা হবে, রাত্রে এসা পরে হাজির হওয়ার চেষ্টা করবেন। ওখানকার বক্তা যে তিনজন আছেন দুইজনই ওয়াদা করেছেন, আর হলে হয়তো আরেকজন যা আছেন তিনজনও আসতে পারেন ইনশাআল্লাহ তাআলা, তো এখানে আপনারা বসে আলোচনা তাদের শুনতে পারবেন ইনশাআল্লাহ। তো বললেন যে চরমনাইদের একটি আকিদা হচ্ছে যে আল্লাহ পাক একজন বিনা দাড়িওয়ালা সুন্দর যুবকের মতো দেখতে, বিনা দাড়ি দাড়িবিহীন একজন সুন্দর যুবকের মতো আল্লাহ। তাহলে আবার নিরাকার নাকি, নিরাকার তো আবার সুন্দর যুবক কেমন করে জানলে? প্রথম কথা সুন্দর যুবকের সাথে তুলনা করা কুপুরি কথা। তারপরে তোমাদের মতবাদে বলছে, তোমরা একবার বলছে আল্লাহ নিরাকার, আবার বলছে সুন্দর যুবকের মতো, তারপর নিরাকার ও সুন্দর যুবকের মতো কেমন করে হইল? বুঝতে পারছেন না পারছেন না? নিরাকার তো না কারি না, জানলে কেমন করে যে সুন্দর যুবকের মতো? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন তা জানা নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা আল্লাহর মতো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত এমন জানা নাই, কিন্তু আল্লাহ পাকের হাত আছে, কারণ আল্লাহ পাক বলছেন বালিয়াদাহু মাবসুতাতান, বরং তার দুই হাত প্রশস্ত উদার। দুই হাতের কথা খালাক্তু বিয়াদাইয়া, আমি নিজ হস্তে আমি সৃষ্টি করেছি আদম আলাইহিস সালামকে, ঠিক না? কোরআনে কারিমে বারবার আল্লাহ বহু জায়গায় বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তেমনি এখানে কিসের কথা আসলো, পায়ের গোছার কথা আসলো। একটি আকীদা তাহলে কোরআন থেকে শিখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি আছে, আকার আছে, কিন্তু কেমন আমাদের জানা নেই। যতটা আল্লাহ পাক জানিয়েছেন ততটাই জানি, যতটা আল্লাহ রাসূল জানিয়েছেন ততটাই জানি। এই আয়াতের তাফসীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনায় বুখারীর হাদিস, তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবেন যে এই সাক গোছা কার গোছা এবং কেমন গোছা। কেমন তো জানা নাই, হাদিসও জানা নাই, কিন্তু কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলবেন তার গোছা। বলছেন আবু সাইদ খুদির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল ইয়াকশিফু রব্বুনা আন সাকিহি, আমাদের রব তার পায়ের গোছা খুলে দেবেন। এখানে আসলো না যে রব খুলবেন, ওখানে আছে ইয়ামা ইউকশাফান সাকিন, গোছা খোলা হবে। কার গোছা খোলা হবে কোরআনে স্পষ্ট বলা হয়নি, তাই না? হাদিস স্পষ্ট করে দিল যে আমাদের রব তার গোছা কি করবেন, খুলে দেবেন। ফায়াসজুদু লাহু কুল মুমিন ওয়া মুমিনাত, প্রত্যেক মুমিন মুমিনাত নারী পুরুষ মুমিন কি করবে, সেজদায় পড়ে যাবে, সেজদা করতে পারবে। ওয়াইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া, শুধু বাকি থেকে যাবে কারা, যারা দুনিয়াতে সেজদা করেছে রিয়া আন দেখানোর জন্য, বললাম না একটু আগে লোক দেখানো, অসম আতান অথবা শোনাবার জন্য যে লোকে যেন বলে যে আমি নামাজি, বেনামাজি না বলে। ফায়াজ হাবো লিয়াস চুদ, সিজদা করার চেষ্টা করবে এই মুনাফিকরা, যারা লোক দেখানো নামাজ পড়েছে, লোক দেখানো সিজদা করেছে, সিজদা করার জন্য চেষ্টা করবে। ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদা, তখন তার পিঠটা একেবারে কাঠের মতো সোজা শক্ত হয়ে যাবে। যে বাঁকা হচ্ছে আমাদের পৃষ্ঠ দিয়ে, সেটা বাঁকা হবে না, আর বাঁকা না হলে তার সেজদা করা যাবে না, কাঠের তক্তার মতো শক্ত হয়ে যাবে, এরকম গাছের কাণ্ডর মতো কাঠের তক্তার মতো শক্ত হয়ে যাবে, তাবাকান ওয়াহিদা সেজদা করতে পারবে। হাদাল হাদিস মুখারাজ ফিস সহিহাইন, হাদিস বুখারীতেও আছে মুসলিমও আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কে সেজদা করার জন্য ডাক দেওয়া হবে, ইউদাউনা ইলা সুজুদ, পায়ের গোছা আল্লাহ পাক খুলে দেবেন, এবং ইউদাউনা ইলা সুজুদ, আহ্বান করা হবে সেজদার জন্য। আল্লাহ ডাকবেন যে আচ্ছা বলো যারা মুসলিম বলছো নিজেদেরকে সেজদা করো আমাকে। ফালা ইস্তাতিউন, অতঃপর তারা সেজদা করতে পারবে না। লোক দেখানো যারা সেজদা করেছে মুনাফিক, তারাও সেজদা করতে পারবে না, কাফের মুশরিক যারা মিথ্যা দাবি করেছে, দেখি যদি সেজদা চেষ্টা করে পার পেয়ে যায় কোন রকম, তারাও সেজদা করতে পারবে না, কাফের মুশরিক। খাশিয়াতান আবসারহুম, তখন কি অবস্থা হবে, তখন তাদের দৃষ্টি লাঞ্ছনায় কি হয়ে যাবে, অবনত হয়ে যাবে। মানুষ যখন একেবারে লাঞ্ছনায় থাকে, যখন পেরেশানিতে থাকে, তখন কি অবস্থা হয়, মাথা নিচে নেমে যায়। তার হাকহম জিল্লা, লাঞ্ছনা অপমান তাদেরকে ঢেকে নেবে, তার হাকহম জিল্লা, চারিদিক থেকে লাঞ্ছনার ভর্ৎসনা তাদেরকে একবার ঢেকে নেবে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, আল্লাহ পাক বলছে তাদেরকে পৃথিবীতে সেজদার জন্য ডাকা হইতো, হাইয়া আলা সালাহ বলে ডাকা হইতো, আসো নামাজ পড়ার জন্য, হাইয়া আলাল ফালাহ, আসো মুক্তির জন্য বলা হইতো। আসসালাত খাইরু মিনান নওম, তোমার ঘুম চাইতে ফজর নামাজ অনেক অনেক উত্তম, আসো ডাকা হইতো। ইউদাউনা ইলা সুজুদ এই এক দাওয়া হইতো, ডাকা হইতো। আর এক ডাকা হইতো ইসলামিক আলোচনার মাধ্যমে, কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, এবং তাদেরকে আহ্বান, অথচ তাদেরকে আহ্বান করা হয়েছিল সেজদার দিকে, মানে নামাজের দিকে। অহম সালেমুন, যেখানে আল্লাহ পাক কোরআন হাদিসে সেজদার কথা উল্লেখ করেছেন, মনে রাখবেন সেজদা মানে নামাজ সহ সেজদা, নামাজ সহ সেজদা, সেজদা মানে আলাদা করে একটা সেজদা ঠুকে নেবেন আর চলবেন। এক বিদাতি এক শ্রেণীর লোকের আমাদেশে রয়েছে, কিন্তু ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ, নামাজ পড়া হইলো ওই সেজদা দিয়ে ওর মন ভুলো না, সন্নতি সেজদা দিয়ে ফরজ সেজদা দিয়ে ওর মন ভুলো না, ফরজ নামাজ পড়লো ফরজ সেজদা, তাই না, সুন্নত নামাজ পড়লো সুন্নত নামাজের সেজদা, তা দিয়ে মন ভরলো, নামাজ নামাজ পড়ার পরে বসে কিছুক্ষণ পরে এদিক ওদিক দেখছি কেউ দেখছে নাকি, একটা ধাই করে একটা সেজদা দিয়ে টান দিয়ে মসজিদে বেরিয়ে চলে গেল। দেখেছেন এরকম বিদাত বিদাত বিদাত, কোন প্রমাণ নেই। যদি কেউ বলে, ওকে বলবেন যে একটি হাদিস চাই মাত্র, একটি হাদিস চাই যে এইরকম সেজদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী পৃথক সেজদা করেছেন, সেজদায় তেলাওয়াত ছাড়া, সেজদায় তেলাওয়াত ছাড়া, তেলাওয়াতের সেজদা আছে, তেলাওয়াত করেছেন, আর কোরআনে যে পনেরোটি বা ষোলোটি, পনেরোটি আছে, আর যে সেজদা আছে সেই সেজদা গুলি ছাড়া আর কোন সেজদা নেই। আর আরেকটি সেজদা আছে কি, শুকরানা সেজদা, শুকরানা আমাদের দেশের মানুষরা নামাজ পড়ে, এটা বেশি জানেন আপনারা, তাই না, কোনো খুশি বড় হলে দুই রেখার নামাজ পড়লো, করে না, এটা নাজায়েজ বলছে না, কিন্তু শুকরানা সেজদা এর চাইতে বেশি স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন হাদিস আছে, এজা আতাহ আমরুন ইয়াসুরহু, নবী সাল্লাল্লাহু কাছে যদি কোনো সুসংবাদ আসতো, খুশি সংবাদ, খাররা সাজেদান শুকরান লিল্লাহ, তাহলে সাথে সাথেই সেজদায় অবনত হয়ে যেতেন আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে। আর প্রত্যেক নামাজে মসজিদে কোন আপনার শুকরিয়ার আপনি সেজদা করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ডেইলি পাঁচক তো মসজিদে গেছেন, নামাজ টামাজ নামাজ পড়ে শুকরিয়া আদায় করেন, আবার আর সেজদা, এটি একটি বিদাত আমাদের দেশে চালু আছে, বিদাতিদের নিজেরা সতর্ক হবেন, ওই দেশিরাই করে, আমাদের আমাদের দেশের লোকের উপমহাদেশের লোকেরা এখানে করে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য এইসব বিদাত থেকে বাঁচিয়ে রাখেন এবং বিদাতকে চিহ্নিত করার তৌফিক দান করেন। ওহম সালেমুন, ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, তাদেরকে সেজদার দিকে আহ্বান করা হয়েছিল পৃথিবীতে, ওহম সালেমুন, তখন তারা সুস্থ ছিল, অথচ সেজদা করেন, সুস্থ ছিল, সবল ছিল, সেজদা করতে পারতো, নামাজ পড়তে পারতো, নামাজ পড়তে আসেনি, মসজিদে আসেনি, সেই জন্য আজকে তাদেরকে অক্ষম করে দেওয়া হয়েছে, আর নামাজ সেজদা করতে আল্লাহ পাককে পারবে না কিয়ামতের মাঠে। আল্লাহ পাক তারপরে বলছেন, ফাজারনি ওয়ামা ইউকাযিবু বিহাযাল হাদিস, যারা সেজদা করেনি তাহলে তারা তারা বেনামাজি, আর না হলে লোক দেখানো নামাজি, দুই শ্রেণীর লোক, হয় বেনামাজি আর না হলে লোক দেখানো নামাজি। বেনামাজিদের জন্য যদি আল্লাহর ভয় থাকে, পরকালে বিশ্বাস থাকে, এই আয়াতই যথেষ্ট। আল্লাহ পাক কোরআনে কারিমের শত শত আয়াত নামাজ সম্পর্কে নাজিল না করে যদি একটি আয়াত নাজিল করতেন, হে বেনামাজি, তোমাদেরকে কাল কিয়ামতে হাশরের মাঠে সেজদার জন্য ডাকা হবে, সেই দিন সেজদা করতে পারবে না, তখন জাহান্নামে চলে যেতে হবে, মৃত্যুক সাব্যস্ত হবে যে মৃত্যুক মুসলিম। এই আয়াত যথেষ্ট ছিল তাদের হেদায়তের জন্য। যদি আল্লাহ বিশ্বাসী হয়, পরকালে বিশ্বাসী হয়, জবাবদেহি করতে হবে আল্লাহর সামনে, সেই দিন সেজদায় পড়তে হবে। সেজদা করতে পারবো না যদি দুনিয়ায় পাঁচ অক্ত নামাজ না পড়ি, এক অক্ত যদি ফজর ছাড়ি তবুও সেজদা করতে পারবো না, তখন জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক যেন বেনামাজিদেরকে হিদায়ত দান করেন। আল্লাহ পাক বলছেন ফাজারনি, এখন এই বেনামাজিদেরকে, এই কাফের বেদিনদেরকে, এই অপরাধীদেরকে আল্লাহ পাক বলছেন আমার জন্য ছেড়ে দাও, হে নবী তুমি তাদের পিছনে পড়িও না। তোমার কাজ হচ্ছে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দেওয়া, বাকি শাস্তি দেওয়া, কি করতে হবে এটা আমার জন্য ছেড়ে দাও, আমি আল্লাহ তাদেরকে দেখে নেব। ফাজারনি আল্লাহ বলছেন আমাকে ছেড়ে দাও। অমাই ইউকাযযিবু বিহাযাল হাদিস, এবং এই বাণীকে, হাদিস মানে, হাদিস মানে বাণী, হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে বাণী, আল্লাহর বাণী কোরআনুল কারীম তাও হাদিস, আর রাসূলের বাণীকে যাকে আমরা হাদিস বলি সেটাও হাদিস। তাহলে কোরআনে কারীমের এই আয়াতে কোরআনুল কারীমকে হাদিস বলা হইল। ওমাই ইউকাযযিবু বিহাযাল হাদিস, এই হাদিস, এই বাণীকে মানে আমার বাণী কোরআনুল কারীমকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটি অথবা আটটি আয়াতে কোরআনে কারীমে কোরআনে কারীমকে কি বলেছেন, হাদিস বলেছেন, তার মধ্যে এটি একটি আয়াত। আরেকটি আয়াত রয়েছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস সূরা যুমারে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। সর্বোত্তম হাদিস কি? কোরআনুল কারীম, তারপরে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি সূরা বলেছে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইয়াউমিন, এই এই পারাতে আসবে, 29 পারাতে আসবে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইয়াউমিন, এই কোরআনের পরে, কোরআনকে বাদ দিয়ে আর কোন বাণী আছে, কোন হাদিস আছে তার প্রতি ঈমান নিয়ে আসবে। হাদিস আল্লাহ, তাহলে কোরআনকে হাদিস বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং কোরআন এবং হাদিসের অনুসারীরাই হচ্ছে যারা দাবিতে শুধু নাই, কাজে কর্মে যারা আসহাবুল হাদিস, আহলুল হাদিস, কোরআন হাদিসের অনুসারী। ফাজারনি আল্লাহ পাক বলছেন আমাকে ছেড়ে দাও এবং ওদেরকে ছেড়ে দাও। অমাই ইউকাযযিবু বিহাযাল হাদিস, এই বাণী কোরআনুল কারীমকে যারা মিথ্যা মনে করে। নামাজ কেন পড়েনি বলেন, নামাজ কেন পড়েনি? কোরআনে কারীমকে মিথ্যা মনে করেছে। কোরআনে কারীমকে যদি বিশ্বাস করতো যে আল্লাহ পাক বলছেন তুমি যদি দুনিয়ায় সেজদা না করো, দুনিয়ায় যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ো তো কাল কিয়ামত তোমার এই পরিণাম হবে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম আয়াতে আর বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামে যখন চলে যাবে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন, প্রথম উত্তর কি হবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে এরা কোরআন বিশ্বাস করে বেনামাজিরা না করে? না করে না। আল্লাহ পাক বলছেন ফাজারনি, আমাকে ছেড়ে দাও। আমা ইউকাযযিবু বিহাযাল হাদিস, এই হাদিসকে, এই বাণীকে, কোরআন কারীমকে যারা মিথ্যা মনে করেছে, সে বেনামাজি হোক অথবা মুশরিক হোক, পুত্তলিক হোক অথবা আর অন্য কোন পাপী হোক, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তাদেরকে ক্রমে ক্রমে কি করব, পাকড়াও করব। ইস্তিদরাজ, ইস্তিদরাজ বলা হয় একটু অবসর দিয়ে দেওয়া, ঢিল দিয়ে দেওয়া আর তারপরে টান দেওয়া। যেমন বড় মাছ যদি আপনাদের বনশিতে লেগে যায়, জানেন না, জানেন না যারা মাছ শিকার করে, ছোট মাছ তো তাই করে দিলেন টান আর উঠিয়ে, কিন্তু বড় মাছ থাকলে ওইভাবে টানা হয় না, রশি ছেড়ে দিয়েছেন, ও পালাতে চেষ্টা করবে, খুব লাফালাফি করবে, হ্যাঁ খুব লাফ দিবে, এদিক ওদিক করবে, মনে হচ্ছে ছেড়ে দিল, আর তারপরে ওই যেহেতু গিলে আছে বনশি, ক্লান্ত হয়ে গেছে, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা পরে ক্লান্ত থেকে নিস্তেজ হয়ে গেছে, আর পারছে না, তখন টান, সুতো টানা শুরু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে, বেদিনদেরকে, বেনামাজিদেরকে, পাপিষ্ঠদেরকে, হারাম খাওয়া লোকদেরকে, গুনাহগারদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন, এইভাবে তাদেরকে ক্রমে ক্রমে পাকড়াও করবেন, অবসর দেন, সানাস্তাদরে যখন তাদেরকে অবসর দিয়ে ক্রম ক্রমে পাকড়াও করব, মিন হাইস, এমন ভাবে লায়া লামুন যে তারা টেরই পাবে না, এমন করে আল্লাহ পাক ধরবেন যে টের পাবে না, যে আল্লাহ এরকম করে ধরেন, হঠাৎ করে এমন আপনার বিপদ আসলো যে ও ভাবতেও পারেনি যে আমার এরকম বিপদ আসতে পারে, হঠাৎ করে 30 বছর বয়সে, 40 বছর বয়সে এমন হঠাৎ করে মত আসলো, ও ভাবছিল আমি 70 বছর বাঁচবো আর আমি গাড়ি করব, বাড়ি করব, নারী করব, এই করব, সেই করব, আমার ছেলেকে ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, বৈজ্ঞানিক করব, কত কি কল্পনা জল্পনা নিয়েছিল, সানাস্তাদরি যখন মিন হাইসু লা ইয়ালামুন, এমন করে আমি রশি টেনে নেব যে টেরই পাবে না তারা। আল্লাহ পাক তারপর বলছেন অমলি লাহুম, আমি তাদেরকে ছাড় দিয়ে থাকি, বা ঢিল দিয়ে থাকি, অবসর দিয়ে থাকি। আমলা ইমলি আর আমহালা ইমহেলু দুটোর মানে একই হয়। কোরআনের সূরা পারে কাল বলছে আম হিল হুম রুয়াইদা, মানে তাদেরকে অবসর দাও, এখানে উমলি লাউম একই অর্থ, আমি তাদেরকে অবসর দিয়ে থাকি, ছেড়ে দিয়ে থাকি একটু। তারপরে আল্লাহ পাক ভুলে যান না, আল্লাহ পাক একেবারে চিরকালের জন্য ছেড়ে দেন না। ইন্না কাইদি মতিন, নিশ্চয় আমার কৌশল, আল্লাহ পাকের ক্ষেত্রে কায়দ মানে কৌশল বলবো, কায়দের অর্থ কৌশল হয়, কায়দের অর্থ ছলনা করা হয়, কিন্তু ছলনা যেহেতু ওই শব্দটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, সেই জন্য বিশেষ করে খারাপ মানুষ খারাপ ছলনা করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, সেই জন্য সেই ভাষা প্রয়োগ করা যাবে না। আরবির অর্থ অনেক সময় একাধিক অর্থ হয়, যেই সব অর্থটি আল্লাহ পাক রব্বুল আলামিনের শানের উপযোগী সেই শব্দ ব্যবহার করতে হবে। নিশ্চয় আমার কৌশল কি অত্যন্ত সূক্ষ্ম বা মজবুত, আল্লাহ পাকের কৌশল অত্যন্ত মজবুত, মতিন মানে মজবুত, মতিন মানে সূক্ষ্ম। আমরা দুনিয়ার অনেক কৌশল করি অনেক, হ্যাঁ ভালো কৌশলও করি খারাপ কৌশল করি, কৌশল আমাদের অনেক সময় সূক্ষ্ম হয় না, ঢিলা ফাসকা হয়ে যায়, যার ফলে টার্গেটে পৌঁছিতে পারেন না, তাই না? কৌশল করলেন অনেক কিছু বড় পদে পৌঁছার জন্য, কিন্তু কিছু হইল না, কৌশল আমাদের সূক্ষ্ম না মজবুত না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশল ইন্না কাইদি মতিন, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত মজবুত। আমতাস আলহুম আজরান ফাহুম মিন মাগরামিন মুসকালুন, আল্লাহ পাক বলছেন আচ্ছা এই কাফেররা, এই পত্তলিক মুশরিকরা, মক্কার কুরাইশরা, আরবের এই যারা বেদিন, তারা আপনার কথা শুনছে না কেন? আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান? কোনোদিন একটা পয়সা চেয়েছেন? যদি টাকা পয়সা চাওয়া হয়তো মিলাদিদের মতো, যে মিলাদ করে দেবো তোমার বাড়িতে, কিন্তু টাকা পয়সা দিতে এত টাকা দিতে হবে? আমাদের গ্রামে বিরাতি একটা মহল্লা আছে, বিরাতি মহল্লা, তো ওই বিরাতি মহল্লাতে রমজান মাসে কিছু বিরাতি মোল্লারা আসতো, আর আশা করে বলতো যে তোমার মা মারা গেছে, মায়ের নামে খতম করে না একটা। ঠিক আছে হুজুর, কত লাগবে? বলছে বেশি লাগবে না, 300 টাকা, অনেক আগের কথা, 20 বছর আগের কথা বলছি, 300 টাকা লাগবে, তোমার বাবার নামে একটা খতম করো, কত লাগবে? 300। এই করে গ্রামে গ্রামে খতম কুড়াইতো, শুধু বাড়িতে বাড়িতে খতম কুড়াইতো, একটু খতম করবে না, খতম করতে পারবে নাকি? এত যদি বাড়ি বাড়ি খতম, আর তারপরে এই পেয়ে ব্যবসা কোরআন দিয়ে কোথায় আছে? ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, কোরআন পড়ে দেবো তোমার বাবার জন্য মায়ের জন্য এত টাকা দিতে হবে, কোরআন পড়ে দেবো তোমার বাবা মায়ের জন্য এত টাকা দিতে হবে, ইসলামে কোথায় আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছে আমতাস আলহম আজরা, তোমার বাড়ি মিলাদ করে দেবো, কিন্তু এই করতে হবে সেই করতে হবে, এত টাকা দিতে হবে। আমতাস আলহম আজরা, আপনি কি তাদের কাছে পারিশ্রমিক কামনা করেন? পারিশ্রমিক চেয়েছেন? আল্লাহ সম্বোধন করেছেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুতরাং বা ফলে তারা এই দেনায় ভারী হয়ে পড়েছে, যে তাদের কাছে পারিশ্রমিক চেয়েছেন, আর পারিশ্রমিক দিতে গিয়ে অনেক দেনা পাওনা হয়ে গেছে। এমনটা কি? মাগরামের একটি অর্থ হচ্ছে দেনা, কোন কোন অনুবাদক এই অর্থ করেছেন, আর মাগরাম মানে জরিমানা হয়, জরিমানা বুঝেন তো না, ফাইন, ওইখান থেকে গারামা, কিন্তু এই যে গারামা আজকাল লাগছে না, গারামা বুঝছেন, তাহলে এই গারামা থেকে মাগরাম, কেউ কেউ এই অনুবাদক করেছে। আপনি তাদেরকে পারিশ্রমিক চেয়েছেন, এই পারিশ্রমিককে তারা মনে করেছে কোন ফাইন লাগিয়ে দিল আমাদের উপরে, সুতরাং তারা কি জরিমানায় তারা ভারী হয়ে পড়েছে, যে এত জরিমানা আমরা দিতে পারবো না। কোনদিন কালেমা ইলাহিল্লাহ দাওয়াত দিতে গিয়ে, নামাজের দাওয়াত দিতে গিয়ে, সৎ পথের দাওয়াত দিতে গিয়ে তাদের কাছে একটি পয়সা চেয়েছেন, যে তারা ঋণী হয়ে গেছে, অথবা তাদেরকে মনে হচ্ছে যে আমাদের উপর ফাইন লাগিয়ে দেওয়া হয়েছে না? আম ইনদাহুমুল গায়ব, এখানে আরেকটি কথা বলি, দেখবেন কোরআন সুন্নাহর প্রচারকরা পয়সার পিছনে ছোটে না, কোরআন সুন্নাহর প্রচারকরা কোনদিন এই ধর্ম ব্যবসা করে না, না মাজার ব্যবসা আছে, না কোরআন খানি বগলে বগলে কোরআন নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কোরআন ব্যবসা আছে, না মিলাদের ব্যবসা আছে, আর না তাবিজের ব্যবসা আছে, এগুলি সবগুলি হচ্ছে পেটের ব্যবসা ধর্মের নামে, তাই না? ধর্মকে ভেঙে খাওয়া সবগুলি বিদাতপন্থীরা করে, কোরআন সুন্নাহর আলেমরা এইসব ব্যবসায় নেই। মাদ্রাসার শিক্ষকতা যদি করে, মাদ্রাসার শিক্ষকতার উপর পারিশ্রমিক, সে 8 ঘন্টা 6 ঘন্টা আপনার মাদ্রাসায় পড়াবে, তার জন্য সে পারিশ্রমিক আজকে শুধু জায়েজ নয়, আগে থেকে আইম্মায়ে কেরামরা জায়েজ করেছে, 1400 বছর আগে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে জায়েজ আছে। আর যদি বলেন যে তোমাকে পারিশ্রমিক দেবো না, তো ব্যবসা করবে, তাহলে আপনার না মাদ্রাসা চলবে, না আপনার আপনার দিনের খেদমত হবে, সুতরাং তার পেটের খরচই তো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা প্রথম যখন খলিফা হইলেন, খলিফা যেই দিন খলিফা হইলেন ওই খলিফা হওয়ার পরে বিকেল বেলা গিয়ে হাটে গিয়ে মাল সামান নিয়ে হাজির, সুবহানাল্লাহ। দেশের শাসক খলিফাতুল মুসলমান কি দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, তিনি গিয়ে হাটে মাল সামান নিয়ে হাজির, বিকেল বেলা বিক্রি করতে হবে আর পেটের ভাত নিয়ে আসতে হবে। উমার রাজি আল্লাহ তাআলাকে সাহাবীরা খবর দিলেন যে কেমন কথা হলো, খলিফাতুল মুসলিমিন দেশ চালাবেন, আমাদের সমস্যার সমাধান করবেন সবকিছু। তখনকার যুগে এমন না যে এত এত ডিপার্টমেন্ট আছে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট আলাদা, বিচার বিভাগ আলাদা, না, যিনি খলিফা তিনি কোথায় জিহাদ করতে হবে, দেশ কিভাবে শাসন করতে হবে, তারপরে বিচার কি করতে হবে, দণ্ডবিধান চালু করতে হবে, কার কি শাস্তি করতে হবে, কার কি সমস্যার সমাধান আছে, সবকিছুই আদালত তো তিনি, আর পার্লামেন্টও তিনি, সবকিছুই সবকিছু তার হাতে। ওমর রাজি আল্লাহ তারা জানতে পারলেন যেহেতু ব্যবসা করতে চলে গেছেন, দৌড় দিয়ে গেলেন, আপনি ব্যবসা করছেন তো কেমন করে উম্মতের জাতির সমস্যার সমাধান কে করবে, বলে আমার ছেলে মেয়ে আছে, তারা তো অনাহারে আছে সারাদিন, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, আমার আমাকে তো করতে হবে, সারাদিন অনাহারে আছে তাদের জন্য কিছু নিয়ে যাবো, তাহলে তো তারা খাবে কিছু। ওমর রাজি আল্লাহ তাআলা সাহাবে কেরামদের সাথে আলোচনা, চলেন আপনি এক্ষুনি চলেন, আপনার ভাতার ব্যবস্থা করছি, খলিফাতুল মুসলিমিনের চলার মতো ভাতার ব্যবস্থা করা। তিনি বললেন এতটাই যথেষ্ট আমার জন্য, এর বেশি আর লাগবে না। তাহলে বোঝা গেল যে যেই ব্যক্তির সময় আপনি কাজের সময় এটা আপনি কোনো কাজে নিয়ে নেবেন, তাকে সেই কাজের সময়ের জন্য পারিশ্রমিক দেবেন, কিন্তু আপনার এত পারা কোরআন পড়ে দেবো, এতটা এত ঘন্টা বক্তব্য করে দেবো, এত পয়সা নেবেন না, কিন্তু আপনি তার আট ঘন্টা দশ ঘন্টা নিয়ে নিচ্ছেন, যে কাজের সময় সকালবেলা কাজ করবেন না বিকালবেলা কাজ করবেন সেই সময়টা নিয়ে নিচ্ছেন, সেই ক্ষেত্রে তখন সেটা এই পারিশ্রমিক না যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে খবরদার এই কাজটা করবে না, বরং সাহাবায়ে কেরামদের জামানা থেকে চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচাইতে হকের যে পারিশ্রমিক নাও, ন্যায় পারিশ্রমিক নাও, সেটি হচ্ছে কিতাবুল্লাহ, মানে কিতাবুল্লাহ প্রচার করে কিতাবুল্লাহর শিক্ষা দিয়ে। কোরআন করিমের ওস্তাদ হাফেজ সাহেব কোরআন করিমে সেই হেফজ করাচ্ছেন, বলছেন না না আপনি কোরআনে হেফজ করাচ্ছেন, আপনি কেন পছন্দ করেন, কোরআনে হেফজ করাবেন না, তাহলে ওনাকে বাজারে যেতে হবে শিক্ষতে কোনো ব্যবসা নিয়ে বসতে হবে, তাহলে কোরআন হাফেজ করেন কে হেফজ হেফজ করাবে, কোরআনে তো শিখিয়ে পড়াবে, এই বিষয়টি আলাদা। আর তাবিজের ব্যবসা ওর জন্য ওই সময় দাও, কারণ এই এটা ইসলাম চালু করেনি। এই মিলাদের ব্যবসা, এই মাজারের ব্যবসা, তারপর আর কি ব্যবসা বললাম, কোরআন খানির ব্যবসা, বাড়ির বাড়িতে কোরআন পড়িয়ে দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া আলাদা, আর কোরআন বাড়িতে পড়ে বক্সাবে ওটা আলাদা, দুটোতে আসমান জমিনের পার্থক্য আছে, দুটোকে এক করবেন না, কারণ অনেক লোক বিদাতিরা আপনাকে ভুল বোঝাবার চেষ্টা করে, মাদ্রাসায় পড়ে যখন পয়সা নিচ্ছে তো যদি আমার বাড়িতে কোরআন পড়লো, কোরআন খানি করলো, বক্সালো, তাতে পয়সা নিল তো কি হলো, আর এটি হচ্ছে ইসলাম আর এটি হচ্ছে বিদাত। কোরআনের শিক্ষার প্রচার প্রসার করা, কোরআনের তালিম দেওয়া, সে হেফজ করায়, কার তফসিরি পড়ায়, কার তর্জমাই পড়ায়, কার তজবিদি পড়ায়, কেরাতি পড়ায়, এটা হচ্ছে ইসলাম, ইসলামের খেদমত। আর এটা হচ্ছে পেটের খেদমত, যে আপনার বাড়ি পাঁচ পাড়া করে কোরআন পড়ে আমার পাঁচজন আছে, আর ছয় পাড়া করে বলে পাঁচ ছকে তিরিশ এক খতম হয়ে যায়, আমাদেরকে এত টাকা দিতে হবে, অথবা সন্ধ্যা বেলা তো বকশিস কিছু আসবে, না হলে একদিন বিনা বকশিসে একবার পড়িয়ে নেন আর তারপরে দেখেন দেখি। তো আল্লাহ পাক রব্বুল্লাহ বলছেন যে তাদের কাছে কি পারিশ্রমিক আপনি চেয়েছেন, যে সেই পারিশ্রমিকের ভয়ে তারা একবারে এমন ভারাক্রান্ত হয়ে গেছে যে না না ভাই ওইসবই নেই, অথবা তাদের কাছে কি গায়েব আছে, মানে অদৃশ্যের খবর আছে যা তারা লিখছে সেই জন্য জানে যে না মোহাম্মদ ভুল পথে আছে আর তারাই ঠিক পথে আছে, এমনটা কি, তাও না। কেন তাহলে তারা ঈমান নিয়ে আসে না, তাদের কাছে এক পয়সা চেয়েছেন, না তারা সত্যকে জানছে, বরং সত্য আপনি জানছেন, সত্য আপনি নিয়ে এসছেন, ওহি আপনার উপর নাযিল হয়েছে, তারপরেও কেন তারা ঈমান নিয়ে আসছে না, তারপরেও কেন তারা আল্লাহর রাস্তায় আসছে না, তারপরেও কেন রাসূলের প্রতি বিশ্বাসী হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দান করছেন, কারণ মানুষ মেহনত করে যদি দেখে যে মেহনতের ফল দেখা যাচ্ছে না, অধৈর্য হওয়া এটা মানুষের প্রকৃতি, তাই না, অনেক মেহনত করেন মেহনত করেন মেহনত করলেন লাভই হয় না, আপনার ভাইরা সব বেনামাজি আছে, অনেক বুঝালেন পারলেন না, তারপরে মনটা খারাপ হবে না, আল্লাহ বলছেন মন খারাপ করিও না। আপনার গ্রামবাসী বেনামাজি বেদিন সুদখোর শিরক বিদাতে লেগে আছে, কবর মাজার পূজারি বুঝাইলেন না, আরো আপনার শত্রুতা করছে, আপনার কথা মানলই না, তাহলে মনটাও খারাপ হবে আর মনে হবে যে আল্লাহ কি আমার আমার কথাতে মানে তাসির নেই, আমারই বলার ঠিক ভঙ্গিমা নেই, না এদের অন্তরে আল্লাহ একবারে শক্ত হয়ে গেছে, মনটা খারাপ হবে, অধৈর্য হবেন, অনেক সময় অধৈর্য হয়তো অন্যায় আপনি লিপ্ত হয়ে যেতে পারেন, বাড়াবাড়ি করতে পারেন, আল্লাহ বলছেন না ফাসবির, এই আয়াতে আল্লাহ পাক বলছেন ফাসবির লি হুকমে রব্বিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা ঈমান নিয়ে আসুক আর না আসুক, আপনাকে পাগল মজনুন বলুক, আপনাকে কবি শায়ের বলুক, আপনাকে কাহেন জ্যোতিষী বলুক, আপনাকে যাই বলুক না কেন, ফাসবির লি হুকমে রব্বিকা, আপনার রবের ফয়সালার অপেক্ষায় আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ ফয়সালা করবেন, মীমাংসা লাভ করবেন। আল্লাহর চূড়ান্ত ফয়সালা দুনিয়াতে হয় না, চূড়ান্ত ফয়সালা আখেরাতে হবে। তবেও দুনিয়াতে আল্লাহ পাক ফয়সালা কিছুটা করলেও করেন। বদরে হক বাতিলের ফয়সালা হয়ে গেল, এজন্য বদরের নাম হচ্ছে ইয়াউমুল ফুরকান, কোরআনে কেন আল্লাহ বলেছেন, হক বাতিলের মাঝে পার্থক্য করে দিলেন। হ্যাঁ, বদরে মুসলমানের সংখ্যা কত ছিল? 313 জন। আর তাদের কাছে না এমন কোনো অস্ত্র আর না ঘোড়া, ঘোড়াই ছিল না, সব উটের পিঠে গিয়েছে, হেঁটে হেঁটে গিয়েছেন, কমজোর অস্ত্র। আর কাফেরদের সংখ্যা 1000। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জনকে আল্লাহর রাস্তায় জাহান্নামে পৌঁছে দিয়ে আসলেন, আর 70 জনকে গ্রেফতারকে বন্দী করে নিয়ে আসলেন। আর্থিক অসচ্ছলতা ছিল, 70 জন বন্দীকে ছাড়ার বিনিময় নিয়ে সচ্ছলতা চলে আসলো, মাশাআল্লাহ অস্ত্র কেনার ব্যবস্থা হয়ে গেল। ইয়াউমুল ফুরকান, হবাতিলের মাঝে পার্থক্য হয়ে গেল, যে দাদাগিরি ছিল নেতৃত্ব, আর অহংকার যে কাফেরদের ছিল মক্কার, সব চুরমার হয়ে গেল। তো আল্লাহ পাক বলছেন ফাসবির লি হুকমে রব্বিকা, আপনার রবের ফয়সালার অপেক্ষায় আপনি ধৈর্য ধারণ করুন। অনেক সময় ধৈর্য 1 বছর 2 বছর 5 বছর ধরতে হয়, তারপর আল্লাহ দুনিয়াতে ফয়সালা করে দেন। বাতিলপন্থী যারা ছিল, আপনার শত্রুতে যারা করেছিল, তারাই সর্বনাশ হলো, তারাই আল্লাহর আজাবে গ্রেফতার হলো, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু আপনার ধৈর্যের পরীক্ষা করছেন। সাজিন্দিকে আপনার চলে গেল, ওই কাফের, ওই ফাসেক, ওই অপরাধী, ওই বিদাতি, ওই যারা আপনার শত্রুতা করেছিল, আপনি হকপন্থী, তারপরেও তারা হয়তো ওই দাদাগিরি করেই চলে গেল। আল্লাহ পাক তাদেরকে কবরে ধরবেন, আখেরাতে ধরবেন, সেটাকে ভুলে যেন না, সেটাকে আপনার মগজ থেকে উড়িয়ে দিয়েন না, আর ভাবিয়েন না যে আল্লাহ কোনোদিনই এদেরকে ধরলেন না, ধরবেন। বেশি আপনার ধৈর্যের পরীক্ষা করছেন, আর ওদেরকে আল্লাহ একটু বেশি ছাড় দিয়েছেন, কিন্তু অবশ্যই ধরবেন। অমা কানা রব্বুকা নাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভুলে যাননি, ভুলে যায়নি কারো কথা। আপনি সৎ কাজ করেছেন, ভুলে যাননি আল্লাহ পাক রব্বুল আলামিন, আর তারা অসৎ করেছে, অন্যায় গিয়েছে, আল্লাহ পাক তাও ভুলে যাননি। তো আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আপনি ধৈর্য ধারণ করুন, ওয়ালা তাকুন কা সাহিবুল হুত, আপনি ওই মাছওয়ালা নবীর মতো হয়ে যেন না। ওয়ালা তাকুন কা সাহিবুল হুত, হুত মানে বড় মাছ, আর সামাক মানে ছোট মাছ। আপনি বলছেন হুত আমার মাছওয়ালা বলছেন, এখানে সামাক আসেনি, তাই না? সামাক বুঝেন না, সামাক মানে ছোট মাছ, বড় মাছ সবকে সামাক বলে, আর হুত হয় বড় বড় মাছকে হুত বলা, এই ছোট মাছকে আপনি হুত বলবেন না। তো ইউনুস আলাইহিস সালামকে যেই মাছে গিলেছিল, মাছ বিরাট মাছ ছিল, এই জন্য তাকে মাছওয়ালা নবী বলা হয়েছে, যেহেতু মাছে তাকে গিলে নিয়েছিল। ওয়ালা তাকুন কা সাহেবুল হুত, আপনি হয়ে যান না মাছওয়ালা নবীর মতো। তিনি কেমন ছিলেন? হ্যাঁ, একটু অধৈর্য হয়ে গেছিলেন, অধৈর্য হয়ে যাওয়া স্বাভাবিক, অধৈর্য হয়েছিলেন, কারণ এতদিন ধরে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কেউ কলিমা পড়তে চায় না, কেউ আল্লাহকে মানতে চায় না, কেউ রিসালাতে আখেরাতে পরকালে বিশ্বাসী হতে চায় না। অধৈর্য একদিন রাগ করে ইউনুস আলাইহিস সালাম বললেন যে আল্লাহর আজাব কালকে তোমাদের উপর আসবে, আমি গেলাম, থাকবো না তোমাদের কাছে, আল্লাহর গজব আসবে তোমাদের উপর, আমি গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব ঠিকই এসছে, তারা কান্না কাটি করা শুরু করেছে, গরু ছাগল নিয়ে, ছেলে মেয়ে শিশু সবকে নিয়ে মাঠে গিয়ে এত কান্নাকাটি শুরু করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও ওদেরকে, ওই জাতি। কারণ আমাদের নবী যদিও বিশ্বাস করিনি, কিন্তু আমরা বদমাইশি করেছি, উনি বলে গেছেন কথা সত্যি হবে, আর পরের দিন দেখছি যে আকাশ লাল হয়ে গেছে, এখন আগুন বর্ষিত হবে, আগুনের বর্ষণ হবে, আল্লাহ ধ্বংস করবে। দৌড়িয়ে গিয়ে মাঠে বাড়ি ঘর ছেড়ে নারী পুরুষ বাল বাচ্চা সবকে নিয়ে, গরু ছাগল সবকে নিয়ে, একবারে এমন কান্নাকাটি তাদের আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক একটি জাতির আজাব দেখিয়ে দেওয়ার শুধু মাফ করেছেন, এই জাতি শুধু, ইউনুস আলাইহিস সালামের জাতি শুধু। কোরআনে কারীমে আল্লাহ পাক এই ঘটনাটি বয়ান করেছেন যে কোন জাতি আজাব দেখার পরে রেহাই পায়নি, ইল্লা কওমা ইউনুস, ইল্লা কওমা ইউনুস, আল্লাহ পাক রব্বুল বয়ান করেছেন শুধুমাত্র ইউনুস আলাইহিস সালামের জাতি সম্প্রদায়কে আল্লাহ পাক আজাবের কিছু অংশ দেখিয়ে, লক্ষণ দেখিয়ে দিয়ে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। লম্মা আমানু, যখন তার ঈমান নিয়েছিল, খুব কাড়াকাড়ি করেছিল আল্লাহর সামনে, আল্লাহর তাতে হিকমত ছিল, একটি ঘটনা আল্লাহ দেখিয়ে, আল্লাহ ইচ্ছা করলে আজাব দেখিও আল্লাহ পাক আজাব দূর করে দিতে পারেন, আল্লাহ একটি ঘটনা দেখেছেন। কিন্তু আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে যে আজাব দেখিয়ে দিয়ে অদৃশ্য থাকলো, দৃশ্য হয়ে গেল দেখিয়ে দিয়ে আল্লাহ আর মাফ করবেন না, এতদিন তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম আর সুযোগ নেই। এই জন্য কোনো জাতিকে আল্লাহ পাক মাফ করেননি, আজাব চলে এসছে চলে এসছে। ইউনুস আলাইহিস সালাম রাগ করে চলে গেলেন। যাওয়ার পরে সমুদ্রে পানি জাহাজে চাপলেন, পানি জাহাজে প্যাসেঞ্জার সংখ্যা খুব বেশি হয়ে গেল, প্যাসেঞ্জার সংখ্যা যখন খুব বেশি হয়ে গেল ছেড়ে চলে কিনারা ছেড়ে কিন্তু চলে গেছে সমুদ্রের ভিতরে, এখন ডুবো ডুবো অবস্থায় পানি জাহাজ ডুবে যাবে, কি করতে হবে? তাহলে উপায় নেই, ফিরে যেতে যেতে ডুবে যেতে পারি, ওইদিকে ওই কেনারে যেতে যেতে ডুবে যেতে পারি, কি করতে হবে? তাহলে আলোচনা হলো যে এখন ফেলে দিতে হবে, কিছু লোককে ফেলে দিতে হবে, হ্যাঁ, দিয়ে হালকা করতে হবে, পানি জাহাজ হালকা করতে হবে। এটা হচ্ছে সত্য ঘটনা। আমাদের দেশে ইউনুস আলাইহিস সালামের ঘটনা তো বাড়াবাড়ি খুব আছে, কেসসুল্লাম্বিয়ার নামে কি তাহলে অনেক ভুল কথাবার্তা আছে। তখনকার জমানা ছিল যে এই যে করা যেটাকে আপনারা আজকালকার ভাষায় লটারি করা বলেন, মানে নাম লিখে দেখা যায় কার নাম উঠছে, ফেলবো তো কাকে ফেলবো, কাকে অপরাধী মনে করবো, সবাই তো টাকা পয়সা দিয়ে উঠেছে, ভাড়া দিয়ে উঠেছে, কাকে ফেলবো? আচ্ছা ঠিক আছে, কোরা করা হোক, মানে গুলিমাট কার নামে আসছে, কার নাম উঠছে? যতবার উঠাই ইউনুস আলাইহিস সালাম, সবচাইতে সৎ লোক তাঁরই নাম উঠে, একবার গেলে এত সৎ লোক, এত আল্লাহওয়ালা লোক, এত সুন্দর নূরানি চেহারা, এই লোকটিকে ফেলবো না না না, আরেকবার করা হোক, আরেকবার করা হোক, তিনবার করে হয়ে যাচ্ছে। ইউনুস সালাম বুঝতে পারলেন যে আল্লাহর পক্ষতেই হচ্ছে। ইউনুস আলাইহিস সালাম নিজেই বললেন তারা ফেলতে চায় না, বলছেন না না আমি ঝাঁপ দিচ্ছি, আল্লাহ বলছেন আমাকেই পড়তে হবে, ঝাঁপ দিয়ে দিলেন, আল্লাহু আকবার, প্রস্তুত হয়ে আছে মাছ, মাছ আল্লাহর আদেশে আল্লাহর এলহামে প্রস্তুত হয়ে আছে, গিলে ফেললো। ফালতাকামাহুল হুত, কোরআনে আল্লাহ পাক অন্য আয়াত বলছে ফালতাকামাহুল হুত, লোকমা বানিয়ে দিল, এক লোকমাতে গিলে দিল, লোকমা মানে একবার গিল, তাই না? ফালতাকামাহুল হুত, এত বড় মাছ যে একবারে এত বড় মানুষকে লোকমা বানিয়ে দিল, এক লোকমাতে গিলে ফেলল। ওহ মলিম, ওই অবস্থাতেই তিনি পড়ে থাকলেন মাছের পেটে, মাছের পেটে দোয়া করেছিলেন, কি দোয়া? আল্লাহ পাক রব্বুল কোরআনিকার বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, তিনি যদি তাসবিহ না পাঠ করতেন, তাসবিহর সাথে যে তব ইস্তিগফার করেছিলেন সেটা যদি না পাঠ করতেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটেই থেকে যেতেন, আর মাছ তাকে হজমও করতে পারত না আল্লাহর কুদরতে, কিয়ামত পর্যন্ত মাছের পেটে থেকে হজম করতে পারত না আল্লাহর কুদরতে, কিয়ামত পর্যন্ত মাছের পেটে থেকে যেতেন তিনি, মাছের পেট তার জন্য কবর হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়ার কথা উল্লেখ করেছেন আরেকটি আয়াতে, ওয়াজান্নুনে, নুন মানেও মাছ, ওয়াজান্নু মাছওয়ালা নবীর কথা স্মরণ করো, ইযযাহাবা মুগাযিবান, যখন রাগ করে চলে, আল্লাহ রাগ করার কথা উল্লেখ করেছেন, তাইলে রেগে গ্রাম ছেড়ে দিয়ে চলে গেছিলেন, ইযযাহাবা মুগাযিবান ফাজান্না আল্লাহ নাকদির আলাইহি, তিনি ভাবলেন যে আল্লাহ পাক তার রাস্তাকে সংকীর্ণ করবেন না, রাগ করে নবী যখন চলেই গেছে আমি তো আল্লাহ পাক আমাকে মানে নিরাপদ জায়গায় নিয়ে চলেই যাবেন, এ কথা ভেবেছিলেন। এর মানে এই নাই, নাকদেরা মানে অনেকে তর্জমা করে যে আমি তাকে ধরতে পারবো না, তাহলে কি নবীর সন্দেহ ছিল যে আল্লাহ ধরতে পারবেন না? না, এই জন্য নাকদেরা মানে নদাইয়েকা, নাকদেরা মানে আল্লাহর কুদরত নাই, এই কথা নাই, কাদার একদর মানে কুদরত হয় আর কাদার একদর মানে সংকুচিত করা, আল্লাহ পাক যার পরীক্ষা করেন, ফাকাদার আলহি রিজকাহু, তার রিজিক আল্লাহ কি করে দেন, সংকুচিত, সূরাতুল ফাজির আছে, কাদারা মানে সংকুচিত করা হয়। তো ফানাদা ফি যুলমাত, তারপরে তিনি যখন মাছের পিঠে চলে গেলেন, ডাক দিলেন আল্লাহকে, ফি যুলমাত, কয়েক অন্ধকারে, যুলমাত বহু বচন আল্লাহ বলছেন, অন্ধকারে ডাক দিলেন, কি বলে? লা ইলাহা আল্লাহ, ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কেউ মাবুদ নেই, কলিমা পড়লেন, তাহলে কলিমা তাইয়্যিবা, এক সুবহানাকা, আল্লাহ তুমি পাক পবিত্র, তাসবিহ পড়লেন, সুবহানাল্লাহ, সুবহানাকা আর সুবহানাল্লাহ কি জিনিস, হ্যাঁ সুবহানাকা, তারপরে নিজের অপরাধ ভুল ভ্রান্তির অঙ্গীকার করা, নিজে নতি স্বীকার করা, আল্লাহর সামনে খুশু বিনয়ী হওয়া, তা প্রকাশ করলেন, ইন্নি কুনতু মিনাল যালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি ভুল করেছি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, বললেন যে আল্লাহ তুমি মাফ করে দাও, হ্যাঁ আল্লাহ তুমি মাছের পেট থেকে বের করে দাও, আল্লাহ তুমি আমার আমাকে উদ্ধার করো, বললেন কি না, কিন্তু আল্লাহ অন্তর্জামি, দেখেন দুয়ার আদব তাহলে কত সুন্দর, আর কোনো কিছু চাইতে হবে তাহলে এইরকম প্রশংসামূলক, আল্লাহ তোমার ছাড়া কেউ মাবুদ নেই, তোমার ছাড়া আমাকে উদ্ধারকারী কেউ নেই, লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া আমাকে উপাস্য নেই, তোমার ছাড়া কেউ দোয়া শোনার নেই, তোমার ছাড়া কেউ আমাকে উদ্ধার করার নেই, লা ইলাহা ইল্লা আনতা, তুমি একমাত্র মাবুদ, আমার না কোনো পীর আছে, না ওলি আছে, না কেউ নবী আছে, না কেউ ফেরেশতা আছে, জিবরাইল আছে, কেউ আমাকে উদ্ধার করতে পারে, সুবহানাকা এবং সমস্ত ত্রুটি থেকে তুমি মুক্ত, তুমি সর্বশক্তিমান, তুমি একমাত্র উদ্ধার করতে পারো, আর সবাই ত্রুটিযুক্ত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, এখন তোমার রহমত চাই। ইশারা ইঙ্গিতে আল্লাহ তোমার রহমত চাই, উদ্ধার কামনা করি। আল্লাহ পাক ওই আয়াতে যে আয়াতের আগে শুনেন, এই দোয়া যদি না করতেন তিনি তাহলে কিয়ামত পর্যন্ত লালা বেসাফি বাতনি মাছের পেটেই তিনি থেকে যেতেন। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ জানে আমাদের দেশে এরকম কিসাতে তো 40 দিনের কথা আছে নাকি, এগুলি কথা ইসরায়েলি রেওয়ায়ত, এগুলির উপর আস্থা ভরসা করার দরকার নেই। আল্লাহ ভালো জানে কয়দিন ছিলেন না কয় ঘন্টা ছিলেন, এক কথায় ছিলেন মাছের পেটে। বলছেন ওয়ালা তাকুন কা সাহেবুল হুত, আপনি মাছওয়ালা নবীর মতো হয়ে যান, ইজ নাদা যখন তিনি আল্লাহকে ডেকেছিলেন, ওয়া মাকজুম এবং তিনি অত্যন্ত দুঃখ এবং চিন্তায় ছিলেন, চিন্তিত অবস্থায় ছিলেন, দুঃখের অবস্থায় ছিলেন, মাকজুম মাছের পেটে। আল্লাহ জুলুমাত বলেছেন অনেক অন্ধকারে, কিসের অন্ধকারে তিনি ছিলেন, তিন অন্ধকারের কথা বলা হয়েছে তাফসিরে, এক হচ্ছে রাতের অন্ধকার, রাতের সময় ছিল, আর এক অন্ধকার হচ্ছে পানির অন্ধকার, আর এক অন্ধকার হচ্ছে মাছের পেটের অন্ধকার। জুলুমাত মাছের পেটে অন্ধকারেও আল্লাহকে ভুলেননি, আল্লাহকে ডাকছেন। লাওলা আন তাদারা কহ নিয়ামা তুমি রব্বি, আল্লাহ বলছেন যে তার রবের নিয়ামত যদি তাকে না পেত, না স্পর্শ করত, আল্লাহ যদি তার উপর রহমত না করতেন, লানবিজা বিল আরায়ে, তাহলে তাকে মরুভূমিতে নিক্ষেপ করে দেওয়া হইতো, ওয়াহুয়া মাজমুম, এবং তিনি লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকতেন, কেউ খোঁজ খবর রাখতো না, মরুভূমিতে রোদে পড়ে থেকেই তিনি ধ্বংস হয়ে যেতেন, মরে যেতেন ওই অবস্থায়, নিস্তেজ অবস্থায়, মাছের পেট থেকে রুগ্ন অবস্থায় যদি রোদে পড়ে থাকতেন তাহলে কি হইতো, মরে যেতেন না, মরে যেতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জেগে ফেললেন যেখানে একটা গাছ সাজারাতাম আমবাতনা আলাইহে সাজারাতাম মি ইয়াকতিন, আল্লাহ পাক আরেকটি আয়াতে বলেছেন একটা গাছ ওখানে জন্মে গেল, কিসের গাছ, ইয়াকতিন, কেউ কেউ বলেছেন লাউয়ের গাছ, কদুর গাছ, হ্যাঁ, সেই গাছের এমন ছায়া হয়ে গেল, ওই ছায়াতে রুগ্ন অবস্থায় পড়ে থেকে সুস্থ হয়ে গেল, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুস্থ করলেন। ফাজতাবাহু রব্বহু, কেউ ভাবতে পারে যে মাছের পেটে চলে গেছেন, আরে আমরা কেউ যদি জেলে একজন যায়, নিশ্চয় অপরাধী আছে, এমনি জেলে গেছে নাকি, তাই না, আর মাছের পেটে যদি চলে যায় তাহলে কত বড় অপরাধী মানুষ মনে করতে পারে, তাই না, জেল থেকে যদি কেউ ভালোবাসে আসে তারপরও বিশ্বাস করতে চায় না আমাদের সমাজে, হ্যাঁ ঠিক না, ও হয়েছে কোনো গরজে হয়তো হয়েছে, আমরা জেলে বক্তব্য করতে যাই তো অনেকে যারা ফাসেক লোক, ভালো মানুষ কেউ যদি জেলে হয়ে যায় তওবা করে, ওর সম্পর্কে ক্রিটিসাইজ করে, মন্তব্য করে, ওর সাজা হালকা করার জন্য এরকম হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, তুমি অন্তর দেখেছো যে সাজা হালকা করার জন্য না, আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে, আল্লাহ তো তাকে তওবার তৌফিক দিয়েছে হয়তো। তো কেউ ভাবতে পারে যে ইউনুস আলাইহিসসালাম হয়তো আল্লাহ পাকের খুব মানে নাফরমান বান্দা হয়ে গেলেন, না না, আল্লাহ পাক তাই বলছেন ফাজতাবাহু রাব্বুহু, তাই তার রব তাকে আবার মনোনীত করলেন, মনোনীত কাকে করে, শ্রেষ্ঠ বান্দাকে মনোনীত করলেন, ফাজআলাহু মিনাস সালেহিন, এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে দিলেন, সালেহিন নেক লোকদের আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত করে দিলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার কুরাইশ এবং আরব কাফেরদের বদ চরিত্রের কথা। তারা তো কথার দ্বারা কষ্ট দিত, এমনকি চোখের দ্বারাও তারা কষ্ট দিত, কথার দ্বারা কষ্ট দিত, বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে, কেউ বলতো পাগল মোহাম্মদ, কেউ বলতে তো কবি, কেউ বলতো যে এই তো গণক, হ্যাঁ, কেউ বলতো যে জাদুকর সাহের, এ তো জাদুকর, জাদুকরি কিছু আমাদেরও, কার স্ত্রী মুসলমান হয়ে যাবে, ওর স্ত্রীকে জাদু করে দিয়েছে, কেউ স্ত্রী ছেড়ে দিয়ে, এত ভালোবাসতো স্ত্রীকে, স্ত্রী ছেড়ে দিয়ে স্ত্রী মুসলমান হতে চায় না, ও স্বামী মুসলমান হয়ে গেছে, তার মানে তার স্বামীকে জাদু করে দিয়েছে, আরে বাপ মা সব ঠিক আছে দুজনে, কেউ মুসলমান হয়নি, আর ছেলে যুবক 12 বছর 13 বছরের ছেলে মুসলমান হয়ে যাচ্ছে, তার মানে ছেলেকে জাদু করে দিয়েছে, ওর মেয়েকে জাদু করে দিয়েছে, জাদুর ব্যাখ্যা এইভাবে তারা করতো, আর নবী করিম সাল্লাহ সাল্লামকে তারা জাদুকর বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাকে কথার দ্বারাও তারা কষ্ট দিয়ে থাকে এবং চোখের দ্বারাও তোমাকে ধ্বংস করে দিতে চায়, বদনজর, বদনজর হিংসাই, শত্রুতাই, বিদ্বেষে তারা বদনজর লাগাবার চেষ্টা করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই আল্লাহ পাক বলছেন ওয়াই ইয়াকাদুল লাযিনা কারু, কাফেররা মনে হচ্ছে যে লাইউযলিকুনাকা বিআবসারিহিম, তাদের দৃষ্টি দ্বারা তোমাকে আছাড় দিয়ে ফেলে দেবে, এমন খারাপ নজরে দেখে শত্রুতার নজরে যে তোমাকে এই বদনজর লাগিয়ে মেরে ফেলে দিবে। বদনজর সত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল আইন হাক্কুন, বদনজর লাগা হচ্ছে সত্য, বিশেষ করে নজরে যদি হিংসা থাকে, শত্রুতা বিদ্বেষ থাকে, আরে এ আমার শত্রু আর এর এত সুন্দর ছেলে দি, এ আমার শত্রু আর এ এত সুন্দর গাড়ি কিনতে পেরেছে রে, বদনজর লেগে যাবে। হাদিসগুলি শোনাবো যদি সময় থাকে তো, তরজমাটা শেষ করি, এটি হচ্ছে শেষ আয়াত বা তার পরেরটি। আল্লাহ পাক রব্বুল বলছেন যে কাফেররা মনে হচ্ছে তোমাকে কি করবে, লায়ুযলিকুনাকা বিআবসারিহিম, তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছাড় দিয়ে ফেলে দিবে, মানে এত খারাপ নজরে দেখে, হিংসার নজরে, বিদ্বেষ শত্রুতার নজরে, যে বদ নজর লাগিয়ে আছাড় দিয়ে ফেলে দিবে, মানে মেরে দেবে। কিন্তু আল্লাহ পাক হেফাজত করলে মারে কি, লম্মা সামিউ যিকরা, যখন তারা উপদেশ শুনতো মানে কোরআনের কথা শুনতো, তখন এত শত্রুতার নজরে দেখতো যে মনে হচ্ছে বদ নজর লাগিয়ে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং তারা বলতো ইন্নাহু লামাজনুন, এই মুহাম্মদ হচ্ছে পাগল, পাগল পাগলামি করছে, কেউ বিশ্বাস করবে পাগল এটা কথা বলতে পারে, এত সুন্দর ভাষা আর এত সুন্দর ভাষার অলংকার আর এত সুন্দর কথা, যাতে দুনিয়ার জ্ঞান রয়েছে, যাতে দিনের জ্ঞান রয়েছে, পরকালের জ্ঞান রয়েছে, যাতে মানুষের চরিত্র গঠন রয়েছে, মানুষের মতো মানুষ গড়ে তোলার শিক্ষা রয়েছে, সেগুলি কি পাগলের দ্বারা কথা হইতে পারে? এই কোরআনুল করিম যা তুমি পড়ে শোনাচ্ছ মুহাম্মদ, এ তো সারা বিশ্ব জগতের জন্য উপদেশ, বিশ্ব জগতের জন্য উপদেশ, শুধু মক্কার লোকদের জন্য না, সারা বিশ্ব জাহানের জন্য উপদেশ। আর এ কি পাগলের পক্ষ থেকে হইতে পারে, সারা বিশ্ব জাহানের জন্য উপদেশ পেশ করবে, তা কখনো হইতে পারে না। সুতরাং তাদের কথার দিকে ভ্রুক্ষেপ করিও না, ধৈর্য ধারণ করো, এবং তাদের পরিণাম তারা অবশ্যই পাবে, আল্লাহ পাক তাদের শাস্তি অবশ্যই দেবেন, তাদেরকে অবসর দান করছেন, যেমন আগের আয়াতগুলিতে বলা হলো। এই বদনজর সম্পর্কে দুই একটি হাদিস শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলছেন, আল আইনু হাক্কুন, মুসলিম শরীফের হাদিস, বদনজর লাগা হচ্ছে সত্য। অনেকে বদনজর স্বীকার করে, আবার নজর কেমন করে লেগে যেতে পারে, না না না, এগুলো উদ্ভট কথাবার্তা না, নবী সাল্লাল্লাহু হক বলেছেন, সুতরাং হক, আমরা টের পাই আর না পাই, বা বুঝতে পারি বা দেখতে পারি, মানে অনুভব করতে পারি আর না পারি। ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কাদরা, কোন বস্তু যদি তকদিরকে অতিক্রম করতে পারত, মানে তকদিরকে, তাহলে কোনো কিছু অতিক্রম করতে পারবে না, কারণ আল্লাহ সব জানেন। বদনজর লাগবে, কখন লাগবে, কার লাগবে, কাকে লাগবে, তাও আল্লাহ জানেন না, জানেন না ভবিষ্যতে লাগবে, কোন হাজার সালে কত সালে লাগবে, তাও আল্লাহ পাক জানেন, সুতরাং সেটাও তকদিরে লেখা আছে। সেই জন্য তকদির পাল্টিয়ে যাবেন না, এমন নয় যে বদনজর লেগেছে মানে আপনার তকদিরটা খারাপ হয়েছে, ভালো ছিল আসলে, হ্যাঁ আল্লাহর লহে মাহফুজে ভালো ছিল আর খারাপ হয়েছে, এমন না, আল্লাহ জানেন যে অমুক সালে অমুক মাসে অমুক তারিখে কোন দুশ্মনের শত্রুর বা হিংসুকের বদনজর লাগবে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যদি কোনো কিছু তকদিরকে অতিক্রম করতে পারতো, সাবাকাতিল আইন, তাহলে এই বদনজর তকদিরকে পার করে যেত, মানে একজনের বয়স হতো 60 বছর আছে, আর বদনজর লাগিয়ে তাকে 30 বছরে মেরে দিতে পারে, 40 মেরে দিতে পারে, কিন্তু না এটা হইতে পারে না কোনোদিন, সেটাও তকদিরে, বদনজর লেগে যাওয়াটাও সেটাও আল্লাহ পাকের তকদিরে লেখা আছে, কারণ আল্লাহ পাক ভবিষ্যৎ সব কিছু জানেন। ওয়াইজা উক্তুসিলতুম ফাকসিলু, আর তোমাদেরকে যদি গোসল করতে বলা হয় তো গোসল করে নিও, কি অর্থ, অর্থের ব্যাখ্যা করতে হবে। যদি জানা যায় যে কোন ব্যক্তির বদনজর লেগেছে, একটা লোক হঠাৎ করে বা একটা ছেলে হঠাৎ করে বেহুশে পড়ে গেল, বেহুশে কেন পড়লো, দেখুন তো আশেপাশে বলছে এই জন্য এই লোকটা এখান দিয়ে এক্ষুনি গেল, তাহলে বোঝা যাচ্ছে এই লোকটা ছেলেটা দেখতে সুন্দর আর এই লোকের বদনজর লেগেছে, তাহলে ওই লোককে বলা হোক যে এই শোনো তুমি এসো গোসল করো, গোসল করে শরীরের যে পানিগুলি পড়বে, হ্যাঁ গোসল করা পানি, সেই পানিগুলো দিতে হবে, বা সেই পানিগুলি দিয়ে গোসল দিতে হবে, ওই ব্যক্তিকে বা ওই ছেলেকে বা ওই বস্তুকে ধুইতে হবে যেই বস্তু বা যেই ব্যক্তির ওপর বদনজর লেগেছে, তাহলে ইনশাআল্লাহ তাআলা সেই বদনজরের যে প্রতিক্রিয়া, খারাপ প্রতিক্রিয়া হয়েছে তা দূর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এছাড়া বদনজর থেকে, এখনো বদনজর লাগেনি কিন্তু বদনজর থেকে অগ্রিম বেঁচে থাকার উপায়, এ সম্পর্কে এটা জানা জরুরি বেশি, তাই না? বদনজর হয়তো অনেকেই আছেন, অধিকাংশ আমরা আছি যে হয়তো সারা জীবন লাগেনি, কিন্তু লেগে যাওয়ার যে আশঙ্কা আছে তাদের থেকে রক্ষার কি উপায়। এই ক্ষেত্রে যখনই আপনি বেরোবেন আপনার ভালো কোনো কিছু নিয়ে, অথবা ভালো ছেলে মেয়েকে নিয়ে, সুন্দর ছেলে মেয়ে, বা লোকের দৃষ্টি পড়তে পারে, হ্যাঁ কেউ হিংসা করতে পারে, অথবা কারো নজরই খারাপ আছে লেগে যেতে, হিংসা করে না তারপরে লেগে যেতে পারে, গাড়ি নতুন গাড়ি নিয়ে বেরোচ্ছেন তাহলে দোয়া পড়ে নেন, ইত্যাদি ইত্যাদি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া পড়তেন সেই দোয়া আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু সাইদ খুদরি, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাআউযু মিন আয়ুনিল জান্নি ওয়া আয়ুনিল ইনস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আউযুবিল্লাহি মিন আইনিল জিন্নি ওয়া আইনিল ইনসি, আল্লাহ তুমি তোমার আশ্রয় গ্রহণ করছি বা তোমার আশ্রয় কামনা করছি জিনের বদনজর থেকে মানুষের বদনজর থেকে, এরকম করে বলতেন। ফালাম্মা নাযালাতিল মুআওয়াযাতান, যখন এই মুআওয়াযাতাইন সূরা, মুআওয়াযাতাইন কোন সূরা গুলো বলা হয়, সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটো যখন নাজিল হয়ে গেল, আখাযা বিহিমা, এই দুটির আমল করা শুরু করলো, ওয়া তারাকা মা সিওয়া যালিকা, এই তখন আউযুবিল্লাহি মিনাল জিন্নি মিন আইনিল জিন্নি মিন আইনিল ইনসি, এসব বলা ছেড়ে দিয়ে